الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদনী চ্যানেল এর দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান গুনাহ এর শাস্তির মধ্যে আরেকটিবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হয়তো অনেক না জানার কারণে এমন কিছু গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই, আমাদের দ্বারা হয়ে যায়, হয়তো অনেক সময় জানার পরও আমরা শয়তানের ধোকায় পড়ে আমরা ওই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ চেষ্টা করা হয় যে ওই গুনাহের শাস্তি কী হতে পারে এবং দুনিয়ার মধ্যে এবং পরকালে চেষ্টা করি আপনাদের সামনে তা তুলে ধরার জন্য। আসুন আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, সেই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে রাসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। যে হাদিসে মুবারকাটি তিরমিজি শরীফের মধ্যে নকল করা হয়েছেন, আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা আমরা হাদিসে মোবারকা শ্রবণ করেছি, আসলে আমরা আমলও করিনি এবং নিয়ত করিনি, আমরা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা নিয়েছি সেই বিষয়ের নাম হচ্ছে ঘুষ, অর্থাৎ যেটাকে রিশওয়াত বলা হয়, ঘুষ। যদি আমরা দেখে আমাদের সমাজের মধ্যে চতুর্দিকে এই ঘুষ নামক যে বেদি ছড়িয়ে পড়েছে এমনভাবে, হয়তো আল্লাহ তাআলার পানা, এই বিষয় সম্পর্কে অনেকে আমরা জানি, হয়তো অনেকে জানি না, কিন্তু শয়তানের ধোকায় পড়ে আজকে আমরা ঘুষ নামক যে হারাম একটি কাজ, গুনাহের একটি কাজ, সেই কাজ আমরা করে ফেলি। আজকে আমরা ঘুষ দেওয়া এবং নেওয়া, যারা খায় ঘুষ খায়, যারা ঘুষ দেয় তাদের কেমন শাস্তি হবে পরকালে এবং দুনিয়ার মধ্যে তার সম্পর্কে আমরা শ্রবণ করব। আসুন শুরুতেই একটি ঘটনা শ্রবণ করি, কারণ যেহেতু আমরা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে বসবাস করি, অনেক সময় দেখা যায় যে সমাজের প্র্যাকটিক্যাল কিছু যদি উদাহরণ দেওয়া যায় বা ঘটনা যদি উপস্থাপন করা হয় হয়তো সেটার দ্বারা আমাদের অনেক ফায়দা হয়। তো এই কারণে আসুন আমরা প্রথমে একটি ঘটনা শ্রবণ করি, এরপরে হাদিসে মুবারকের মধ্যে কী বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা শ্রবণ করব। একজন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করত। দর্শক শ্রোতা অর্থাৎ যে ঘটনার মধ্যে যে ব্যক্তিটি আছেন, প্রথমে ওই ব্যক্তির গুণগান বর্ণনা করা হবে, প্রকাশ করা হবে, মানে ওনার আখলাক কেমন ছিল, উনি দুনিয়ার মধ্যে কীভাবে বসবাস করতেন, ওনার ইবাদত বান্দেগি কেমন করতেন, এই বিষয়ে বর্ণনা করা হবে। তো প্রথমে বলছেন যে ওই ব্যক্তি নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। দর্শক শ্রোতা একটু খেয়াল করি, যদি আমরা একটু চিন্তা করি, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সঠিক সময়ে নিয়মিতভাবে, নিশ্চয়ই অবশ্যই আমরা তাদেরকে নেককার বলবো, অবশ্যই তাদেরকে আমরা ভালো বলবো, আর ওই ভালো গুণটা আল্লাহ তাআলার হুকুম মানা, ইবাদত করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নিয়মিতভাবে ওই ব্যক্তির চরিত্রের মধ্যে ছিল, বিহেভিয়ারের মধ্যে ছিল। এরপর আরেকটি গুণ বর্ণনা করা হচ্ছে, ওই ব্যক্তি সম্পদশালী হওয়ার পাশাপাশি সে দানশীলও ছিল, সম্পদশালী ছিল, অর্থাৎ ওই ব্যক্তিটি সম্পদশালী হওয়ার পাশাপাশি বর্তমান সময়ে যদি আমরা খেয়াল করি দর্শক শ্রোতা, দান করার ক্ষেত্রে আমরা কৃপণতা করি, দান করি না, কিন্তু দান করার মতো যে গুণ, মহৎ গুণ, ভালো গুণ ওই ব্যক্তির মাঝে ছিল। শুধু তাই নয়, আরও বর্ণনা করছেন, গরিব দুঃখী এবং বিধবাদের অকাতরে সাহায্য করত। ওই ব্যক্তিটি যারা গরিব ছিল, অসহায় ছিল, বিশেষ করে যারা বিধবা মহিলা, যারা বিধবা হয়ে গিয়েছেন, ওই সমস্ত অসহায়দেরকে তিনি সাহায্য করতেন, দান করতেন এবং অনেক এতিম ছেলে মেয়েদেরও বিয়ে দিয়েছেন এবং হজও করেছিল ওই ব্যক্তিটি। তাহলে এই সমস্ত গুণ যার মধ্যে পাওয়া যাবে, যে নামাজ পড়া, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর যারা অসহায় উম্মত রয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, দান করা, হজ করা, এতিমদের ব্যাপারে আমরা অনেকে শুনেছি এতিমদের মাথায় হাত বুলিয়ে দেওয়া বা এদেরকে সাহায্য করা, এর অনেক ফজিলত এবং অনেক উত্তম একটি কাজ, এই সমস্ত গুণগুলি ওই ব্যক্তির মাঝে ছিল। হঠাৎ একদিন ওই ব্যক্তিটি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর কিতাবের মধ্যে লেখা হচ্ছে অত্যন্ত মিশুক ও সৎ চরিত্রের হওয়ার কারণে এলাকাবাসী তার প্রতি খুবই প্রভাবিত ছিল। সমাজের মধ্যে, এলাকার মধ্যে ওই ব্যক্তির খুবই নাম ছিল, এলাকার মানুষের সবাই ভালো বলতেন, দেখতে পারতেন, মহাব্বত করতেন। আর দেখেন, আমরা শুনেছি উনি সম্পদশালী ছিলেন, সচরাচর আমরা দেখি যদি কোনো ব্যক্তির কাছে সম্পদ চলে আসে, টাকা চলে আসে, সে অহংকারী হয়ে যায়, সেই গরিবদের সাথে মিশে না, সে তার লেভেলের চাইতে অল্প কম তাদের সাথে মিশে না, কথা বলে না। কিন্তু দেখেন কিতাবের মধ্যে আসছে ওই ব্যক্তিটি অত্যন্ত মিশুক ছিল, মানে সবার সাথে মিশত, অহংকারের ছিল না। তাহলে অহংকারের মতো যে গুনাহের বেদি সেটাও তার মধ্যে ছিল না। তো এর কারণে তাই এলাকাতে সুখের ছায়া নেমে আসে, সবাই শোকাহত, মর্মাহত। তার জানাজাত লোকের যথেষ্ট ভিড় ছিল, অনেক লোক ছিল, যেহেতু ভালো মানুষ ছিল, সবাই মহাব্বত করতেন, দেখতে পারতেন, তার জানাজার মধ্যে এলাকার সবাই অংশগ্রহণ করল। এরপর যখন জানাজার নামাজ শেষ করলেন, যখন সকলে কবরস্থানে আসলো, কবর খনন করে প্রস্তুত করা হলো, যে মাত্র লাশটি কবরে রাখার জন্য গেল, এমন সময় এক ভয়ানক বিপদ চলে আসে। দর্শক শ্রোতা, হয়তো আমরা এখনো বিপদ কি আসছে সেটা আমরা শ্রবণ করি নাই, শুনি নাই, হয়তো শুরুতেই যে ওনার গুণগান সম্পর্কে, ওনার প্রশংসা আমরা শুনে এসেছি, হয়তো আমাদের মাইন্ডের মধ্যে সেট আপ হয়েছে, বসেছে, হয়তো ভালো কিছু হবে, নিশ্চয়ই সে ভালো কাজ করছে, নিশ্চয়ই সে ভালো কিছু করেছে, যার কারণে মৃত্যুর পরে তার সাথে ভালো কিছু আচরণ করা হবে, হয়তো এই ধরনের ধারণা আমাদের অন্তরের মধ্যে চলে এসেছে। কিন্তু আমরা শ্রবণ করলাম, একটি ভয়ানক দৃশ্য দেখা গেল। এটা কেন? ওই ব্যক্তি নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, হজ করেছেন, দান খয়রাত করতেন, এতিমদেরকে সহযোগিতা করতেন, অনেক ভালো ভালো কাজ করতেন, কিন্তু মৃত্যুর পরে কেন তার এই অবস্থা হলো, কেন ভয়ঙ্কর অবস্থা হলো, এমন কি সেই কাজ করেছে? আসুন ভয়ঙ্কর অবস্থাটা জানব, এরপরে সে কি কাজ করেছে, কি কারণে তার মৃত্যুর পরে এই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যখন নিয়ে আসা হলো, হঠাৎ কবরটি, অর্থাৎ যে কবরটি খনন করা হলো দাফন করার জন্য, হঠাৎ কবরটি নিজে নিজেই বদ্ধ হয়ে গেল, সবাই হতবাক হয়ে গেল, আশ্চর্যজনিত হয়ে গেল। দ্বিতীয়বার কবর খনন করা হলো, যখন লাশটি কবরে রাখার জন্য গেল, তখন পুনরায় কবরটি নিজে নিজে আবার বন্ধ হয়ে গেল। এই অবস্থা দেখে উপস্থিত সকলে হতবাক ও পেরেশান হয়ে গেল, টেনশন করছে। কয়েকবার এরূপ করা হলো, কবর খনন করা হচ্ছে, কবর বন্ধ হয়ে যাচ্ছে, অত ওই ব্যক্তিকে কবর গ্রহণ করছে না, শেষ পর্যন্ত চতুর্থবারের দাফন করতে সক্ষম হলো। ফাতেহা পাঠ করে সবাই ফিরতে লাগলো। এখনো তারা কয়েক পা সামনে অগ্রসর হয়েছে মাত্র, মাত্র কিছু দূর কবর দাফন করার পর কিছু দূর গেল, কিন্তু এমন অনুভব হলো যে যেন ভূমিকম্পে জমিন জোরে সুরে ঝুলছে, অর্থাৎ ভূমিকম্প সৃষ্টি হয়েছে এমন একটি পরিস্থিতি হলো। লোকেরা তৎক্ষণাৎ সাথে সাথে তখনই পিছনে ফিরে একটি ভয়ানক দৃশ্য দেখতে পেল। দর্শক শ্রোতা, ওই দৃশ্যটি কি ছিল, ওই অবস্থাটি কি ছিল? কিতাবের মধ্যে আসছে, আহ, কবরটিতে ফাটল ধরে গিয়েছে, অর্থাৎ ফেটে গেছে কবরটি, সেগুলো দিয়ে অগ্নিশিখা আর ধোঁয়া বের হচ্ছিল। ওই ব্যক্তির কবর থেকে আগুন বের হচ্ছিল এবং ধোঁয়া বের হচ্ছিল, আর কবরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। এই হৃদয় বিধারক এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে গেল। যে যেদিকে পথ পেল পালিয়ে চলল। এতে লোকেরা হতবাক ও খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কারণ বাহ্যিকভাবে লোকটি নেককার, আল্লাহওয়ালা, পরহেজগার ছিল, দানশীল ও চরিত্রবান ছিল। শেষ পর্যন্ত তার এমন কি দোষ ছিল যে যার কারণে সে এরূপ ভয়ানক কবরের আযাবের শিকার হয়ে গেল? দর্শক শ্রোতা, দেখুন, তাকে কবর প্রথমত তাকে কবর গ্রহণ করছে না, এরপর চতুর্থবার যখন দাফন করা হলো কবর ফেটে গেল, এবং ওই কবর থেকে যে আগুন এবং ধোঁয়া বের হচ্ছে এবং তাকে যে আযাব দেওয়া হচ্ছে, ওই আযাবের কারণে যে সেই যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টের আওয়াজ কবর থেকে বের হচ্ছে সবাই শুনতে পেল, সবাই আশ্চর্য হয়ে গেল। এখন সবাই তো বলতে লাগলেন যে তিনি তো নেককার ছিলেন, ভালো ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, এমন কি দোষ করেছে যে এই দোষের কারণে এই আযাব হচ্ছে? তখন সবাই খোঁজখবর নিচ্ছে কি কারণে এই ব্যক্তির এই অবস্থা। দর্শক শ্রোতা, খোঁজখবর নেওয়ার পর ওই ব্যক্তি সম্পর্কে জানতে পারলেন, কিতাবের মধ্যে আসছে, বর্ণনা করা হচ্ছে, লোকটি নাকি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন, ট্যালেন্টফুল ছিলেন, অত্যন্ত, মা বাবা তাকে উচ্চশিক্ষিত করেছিল। যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হল, তখন কোনো রকম সুপারিশ কিংবা ঘুষের জোরে সে একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি পায়। কিসের মাধ্যমে? দুটা পয়েন্ট, একটা হচ্ছে রেফারেন্স, কারো মাধ্যমে সুপারিশ, কিংবা ঘুষের জোরে। এখন সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে, তার সার্টিফিকেট অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে চাকরি পাচ্ছে না, ওই চাকরি তার শিক্ষকতা মানে শিক্ষা যোগ্যতা অনুযায়ী সেই চাকরি পাওয়ার জন্য তাকে ঘুষ দিতে হচ্ছে। তখন কিতাবের মধ্যে আসছে, সেই ব্যক্তি যে ঘুষ দেওয়ার মাধ্যমে একটি একটি প্রতিষ্ঠানের মধ্যে সে চাকরি পায়। এরপর দর্শক শ্রোতা, তার জীবনে ঘুষের বন্যা বইতে লাগলো, তার জীবনে ঘুষের বন্যা বইতে লাগলো। কেমনে? দেখুন দর্শক শ্রোতা, যদি কোনো মানুষ যদি ভালো একটি প্রতিষ্ঠানের মধ্যে, ভালো একটি পজিশনের মধ্যে যাওয়ার জন্য বর্তমান সময়ে যেভাবে ঘুষ দেওয়ার ছড়াছড়ি হচ্ছে, হয়তো আপনি ভালো একটা পোস্ট, ভালো একটা পজিশনে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় 20 লাখ টাকা, 30 লাখ টাকা, এর চেয়ে তো অনেক সময় বেশি ঘুষ দেওয়া হয়। দেখুন, যখন মানুষ অবৈধ পন্থায় কোনো একটি ভালো পজিশনে যায় ঘুষ দেওয়ার মাধ্যমে, কারো রেফারেন্সের মাধ্যমে, কিন্তু তার যোগ্যতা সেটা নাই, তখন সে চিন্তা করে আমি এখানে এসেছি 100,000 টাকা দিয়ে, এত টাকা খরচ করে, প্রথমে সেই ওই টাকাটা ইনকাম করার জন্য চিন্তায় থাকে। হয়তো তার বেতন ভালো একটা পজিশনে যাওয়ার কারণে 30,000 টাকা হলো, 40,000 টাকা হলো, কিন্তু সে চিন্তা করলো এই বেতন দিয়ে তো আমার যে টাকা আমি দিয়েছি সেটা পোষাবে না। তখন সেই অবৈধ পন্থায় আল্লাহ তাআলার পানা ঘুষ নিতে শুরু করে, অবৈধভাবে, অবৈধ পন্থায় সে ইনকাম করতে শুরু করে। যে কিতাবের মধ্যে যে ওই ব্যক্তির ঘটনা জীবনের মধ্যে পাওয়া যাচ্ছে, তার ঘুষের বন্যা বইতে লাগলো। কেমনে? ঘুষের টাকায় সেই ফ্ল্যাট ক্রয় করলো, ঘুষের টাকায় সে ব্যক্তি ফ্ল্যাট ক্রয় করলো। খুব ভালো মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সও করে নিল আল্লাহ, সে টাকাই হজ আদায় করলো। এই ঘুষের টাকায় অবৈধ পন্থাই হজ আদায় করলো। সমস্ত দান সাদকা যে দান করতো, দানবীর ছিল, সমস্ত দান সাদকাও এই হারাম টাকা দিয়ে করত। আমরা মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার শাস্তি ও গজব থেকে, তার নিকট থেকে মুক্তি কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের আজাব থেকে, শাস্তি থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমি দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছি, আমরা যদি যে দেখি, হয়তো আমাদেরও মনে হচ্ছে দেখতে, প্রকাশ্যে দেখতে সে অনেক নেককার, সে নামাজ পড়ছে, সে হজ করছে, রোজা রাখছে, দান খায়রাত করছে, মানুষকে সহযোগিতা করছে, মানুষের বিপদে এগিয়ে আসছে। চিন্তা করার বিষয়, দেখার বিষয়। হয়তো আপনি মনে করছেন আপনি ভালো কাজ করছেন, না। এই ঘটনা থেকে আমরা এটা শিক্ষা নিই, যারা আজকে আমরা অবৈধ পন্থায় এই সমস্ত কাজ করছি, বিশেষ করে ঘুষ খাচ্ছি, তাদের অবস্থা কেমন হবে? আসুন একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করে নিই। যারা হারাম পন্থায় উপার্জন করি এবং দান করি, খৈরাত করি, ব্যাংক ব্যালেন্স করি, ছেলে সন্তানের জন্য রেখে যাই, তাদের অবস্থা কেমন হবে? হাদিসে মুবারকা নকল করা হয়েছে, আসুন আমরা ওই হাদিসে মুবারকাটা শ্রবণ করি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে, অবৈধভাবে হারাম পন্থায় আমরা যারা উপার্জন করছি, তারা একটু অন্তরের কান দিয়ে সবাই শ্রবণ করি। আমার রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি হারাম সম্পদ উপার্জন করে এবং তা সত্তা করে, তবে তার থেকে কবুল করা হবে না। অর্থাৎ হারামভাবে ঘুষ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এলাকার সমাজের ভালো কাজে বলেন, এক কথায় যে ধরনের কাজ হোক, ভালো কাজে সেই দান করলেন, সাদকা করলেন, আর ওই দান, ওই সাদকা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। এটা আমার রাসূল বলছে। এরপর তা থেকে যদি সে ব্যয় করে, তার জন্য তাতে কোনো বরকত হবে না। আজকে দেখুন, যারা অবৈধ পন্থায় ইনকাম করে, বিশেষ করে যারা ঘুষ খায়, আপনি যদি দেখবেন খোঁজ খবর নিয়ে তাদের ফ্যামিলির মধ্যে কোনো শান্তি নেই, এটাই সত্য দর্শক শ্রোতা। এই শান্তি না থাকাই হচ্ছে বরকত না হওয়া। আমরা অনেকে মনে করি যে টাকা বেশি হলে এটা বরকত, না। আপনি যা রিজিক তালাশ করেছেন, ওই রিজিক খেয়ে অন্তরের মধ্যে প্রশান্তি আসা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা এবং প্রশান্তিতে থাকা, এটাই প্রকৃতপক্ষে বরকত। আর আপনি কোটি কোটি টাকা ঘুষ খেয়ে অবৈধ পন্থায় ইনকাম করলেন, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে, ছেলে সন্তানের মধ্যে, এলাকার মধ্যে কোনো শান্তি নেই, কোনো কিছু নেই, তাহলে তার মধ্যে কোনো বরকত নেই। এরপর যদি সেই এমন সম্পদ পরিত্যক্ত রেখে মারা যায়, অর্থাৎ দুনিয়ার মধ্যে রেখে, ব্যাংক ব্যালেন্স করে, জায়গা জমিন ক্রয় করে যদি রেখে যায়, ব্যাংক ব্যালেন্স রেখে যায় ছেলে সন্তানের জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি এই সমস্ত সম্পদ রেখে যদি মারা যায়, তবে সেটা তার জন্য দুজকের পাথেয় হবে, দুজকে যাওয়ার জন্য মাধ্যম হবে। দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারকা থেকে, এই অনুষ্ঠান থেকে আজকের আমরা শিক্ষা নিই, যারা আমরা ঘুষ খাচ্ছি, যারা আমরা হারাম উপার্জন করছি অবৈধভাবে, তাদের অবস্থা কেমন হবে, এবং তাদের কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুষ খাওয়া থেকে এবং হারাম খাওয়া থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। এবং যে ঘটনা আজকে আমরা শ্রবণ করেছি, আসা ওই ব্যক্তি, আমরা মনে করছি আমরা ভালো কাজ করছি, না দর্শক শ্রোতা, আমরা ভালো কাজ করছি না। এগুলি হারাম কখনো ভালো হতে পারে না, হারাম হারামেই থাকবে, হালাল কখনো বৈধ হতে পারে না, অবৈধ কখনো বৈধ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। বিশেষ করে এই হাদিসে মুবারকাটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমরা সমাজপ্রতি রয়েছি, যারা আমরা সমাজকে পরিচালনা করি, এলাকাকে পরিচালনা করি, যারা আমরা বিচারক রয়েছি, বিচারপতি রয়েছি, সবার জন্য। আসুন হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দশজন মানুষের নেতৃত্ব গ্রহণ করে, অর্থাৎ দশজন মানুষের নেতা, যে দশজন মানুষকে পরিচালনা করে, নেতৃত্ব গ্রহণ করে, অতঃপর তাদের মীমাংসার দায়িত্ব পালন করতে থাকে, মিলিয়ে দেওয়া, যদি এদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়, কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা হয়, তখন ওই ব্যক্তি তাদেরকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব নেয়। লোকেরা তার মীমাংসা, অর্থাৎ মীমাংসা করাটা পছন্দ করুক বা নাই করুক, কিয়ামতের দিন তাকে তার হাত কাদের সাথে বাঁধা অবস্থায় উঠানো হবে। কিয়ামতের দিন তার হাত বাঁধা অবস্থায় কাদের সাথে বাঁধা অবস্থায় উঠানো হবে। সে যদি দুনিয়াতে আল্লাহ তাআলার কর্তৃক নাজিলকৃত বিধিবিধান, অর্থাৎ শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সেই মীমাংসা করে থাকে, ঘুষও না নিয়ে থাকে, জুলুমও না করে থাকে, দেখেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বিচার কার্য করবে, মীমাংসা করবে এবং ঘুষ খাবে না, ঘুষ নিবে না, এবং যারা দুর্বল অসহায় রয়েছে তাদের উপর জুলুম করবে না, আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন, ওই মুসিবত থেকে মুক্তি করে দিবেন। যে কিয়ামতের ময়দানে কাদের সাথে হাত বাঁধা অবস্থায় উঠবে, কারা? যারা নেতা রয়েছেন, যারা লিডার রয়েছেন। এরপর বলা হচ্ছে তাহলে তারা যদি এটা না করে, এই ঘুষ যদি না নেয়, ঘুষ যদি না খায়, তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। এরপর বলছেন যদি সে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধিবিধানের বিপরীত মীমাংসা করে থাকে, বিপরীত ফয়সালা করে থাকে এবং ঘুষ নিয়ে থাকে, পক্ষপাতিত্ব করে থাকে, তাহলে তার বাম হাত ডান হাতের সাথে বেঁধে দেওয়া হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে 500 বছরও জাহান্নামের তলা পর্যন্ত গিয়ে পৌঁছবে না। আল্লাহ! দর্শক শ্রোতা, আজকে আমরা অনেক সময় দেখা যায় যখন কোনো সমস্যা হয়, যারা আমরা সমাজের লিডারশিপ দিই, যারা সমাজকে আমরা পরিচালনা করি, দেখা যায় যদি কোনো মানুষ বিচার নিয়ে আসে মীমাংসা করে দেওয়ার জন্য কোনো সমস্যার কারণে, আল্লাহ তাআলার পানা না বোঝার কারণে, না জানার কারণে আমরা ঘুষ খেয়ে এক পক্ষ থেকে অন্য পক্ষের উপর জুলুম করি, টাকা দেখিয়ে, লোভ দেখিয়ে, ঘুষ খেয়ে। দর্শক শ্রোতা, যারা আমরা এই ধরনের কাজ, জঘন্যতম ঘৃণ্যতম গুনাহের কাজ আমরা করছি, এই ঘুষ খাওয়াটা নেওয়াটা, তারা আমরা চিন্তা করি তাদের অবস্থা কেমন হবে। যারা আমরা বর্তমান সময়ে ন্যায় বিচার করছি না, অন্যের উপর জুলুম করছি, যারা দুর্বল রয়েছে, যারা অসহায় রয়েছে, গরিব রয়েছে, তাদের উপর জুলুম করছি, অত্যাচার করছি, তাদের অবস্থা কেমন হবে? যে হাত পা বাঁধে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে, যারা আমরা ন্যায় বিচার করছি না, সঠিক বিচার করছি না। দর্শক শ্রোতা, আজকে হয়তো আপনি মনে করছেন আপনি দুনিয়ার মধ্যে যেমন ইচ্ছে তেমন করবেন, হ্যাঁ এটা সত্য, মারা যেতে হবে এবং প্রত্যেকটা সেকেন্ডের বিষয় সম্পর্কে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। সেই জন্য আসুন আমরা শয়তানের ধোকায় না পড়ি, অর্থাৎ সম্পদের লোভে না পড়ি, টাকার লোভে না পড়ি, আমরা ন্যায় বিচার করি, আমরা ঘুষ না খাই এবং ঘুষ না দিই। দেখুন, ঘুষ খাওয়া এবং ঘুষ দেওয়া নেওয়া সকলেই সমানাপর। ওই ব্যক্তি ঘুষ দিয়েছেন একটা ভালো চাকরি পাওয়ার জন্য, কিসের জন্য? ভালো বেতনের চাকরি পাওয়ার জন্য, এটার অন্যতম একটা কারণ অল্পতুষ্টি না থাকা। যা দিয়েছেন আল্লাহ তাআলা তার উপর শুকরিয়া আদায় না করা, অল্পতে তুষ্ট না থাকা। আল্লাহ তাআলা আমরা শ্রবণ করেছি, দুনিয়ার মধ্যে দেখেছি আমরা যারা ঘুষ খায়, ঘুষ দেয়, তাদের কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, বরঞ্চ আজাবে আজাব হবে। আমরা দেখেছি, আমরা শুনেছি। দর্শক শ্রোতা, আমরা সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সুনানে আবি দাউদ শরীফের একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমার রাসূল কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইশাদ করছেন, যে ঘুষ দেয় এবং ঘুষ নেয়। দেখেন, আমার রাসূল বলছেন যে ঘুষ দেয় এবং ঘুষ নেয়, খায়, উভয়ের উপর লানত, অর্থাৎ অভিশাপ। উপরে এক হাদিসে মুবারকার মধ্যে, যেটা ইবনে মাজাহ শরীফের মধ্যে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি ঘুষ দেয় এবং ঘুষ খায়, উভয়জনের উপর আল্লাহ তাআলার লানত। দেখেন, যে ব্যক্তির উপর আমার প্রিয় আল্লাহ তাআলা, যিনি সব কিছুর মালিক, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে মুসলমান বানিয়েছেন, ইহসান করেছেন, দয়ার উপর দয়া করছেন, আর ওই প্রিয় আল্লাহ তাআলা অভিশাপ দিচ্ছে ওই ব্যক্তিদের উপর। দর্শক শ্রোতা, একটু সূক্ষ্মভাবে আমরা চিন্তা করি, যিনি মালিক, যিনি দয়া না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। হ্যাঁ, যিনি রহমত না করলে আমরা কোনো কিছুই হবে না আমাদের, যিনি দয়া না করলে। আর ওই মালিক বলছেন, ওই সৃষ্টিকর্তা বলছেন, যিনি ঘুষ খায় এবং ঘুষ দেয়, উভয়ের উপর ওই মালিকের অভিশাপ, লানত। এটা কেমন শাস্তি! মালিক আমাদেরকে লানত দিচ্ছেন, আমাদের সৃষ্টিকর্তা তাদের উপর লানত দিচ্ছেন যারা ঘুষ খায় এবং ঘুষ দেয়। দর্শক শ্রোতা, আল মুআজামুল আওসাদ এর কিতাবের মধ্যে আরেকটি হাদিসে মুবারকা এভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি ঘুষ খায় এবং ঘুষ দেয়, উভয়জন জাহান্নামী। দর্শক শ্রোতা, আজকে আমরা ইলমে দীন না থাকার কারণে, অল্পতে তুষ্ট না থাকার কারণে, বা দুনিয়ার মধ্যে ক্ষণিকের জন্য আরামে থাকার কারণে, ভালো থাকার জন্য আজকে আমরা এই যে এই অবৈধ পন্থা, যেটা ঘুষ ইসলামের মধ্যে হারাম করেছেন, অবৈধ করেছেন, ঘুষ দেওয়া এবং নেওয়া, এটা হালাল নয়, এটা হারাম। আজকে এই হারাম পন্থাটাকে আমরা নিজেদের জন্য বেছে নিয়েছি এবং ওই পথ, ওই মতে আমরা চলছি, ঘুষ দিচ্ছি এবং খাচ্ছি। সবাই বলি কিছু তো করার নাই, উপায় তো নেই। দর্শক শ্রোতা, হয়তো আপনি দুনিয়ার কথা চিন্তা করছেন, দুনিয়ার মধ্যে কোনো উপায় নেই বলছেন, তাহলে এটাই আপনার জন্য মেসেজ। যেখানে আপনার মধ্যে, আপনার জন্য দুনিয়ার মধ্যে আপনি কোনো কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, তাহলে পরকালে আপনি কী উপায় খুঁজে পাবেন, কোন অজুহাত দিবেন বাঁচার জন্য? আমার রসুল বলেছেন যে যারা সুদ খায় এবং সুদ দেয়, উভয়জন জাহান্নামী, উভয়জন জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম, ঘৃণ্যতম, যেটা ইসলাম পছন্দ করে না, কেউ পছন্দ করে না, আমার রসুল পছন্দ করে না, যেটা আমার প্রিয় আল্লাহ তাআলা পছন্দ করে না, ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া, কেন আমরা এই গুনাহের কাজ আমরা করব? দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল এটাই চাই, দাওয়াত সেমি এটাই চাই, এবং ইসলাম এটাই চায়, আমরা যেন সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে, সমস্ত প্রকার গুনাহ থেকে যেন আমরা নিজেদেরকে বাঁচাই, আমরা ইসলাম মোতাবেক চলি, শরীয়ত মোতাবেক চলি, ইসলামের দেখানো পথে মতে চলি। এটাই হচ্ছে ইসলামের চাওয়া, এটাই হচ্ছে দাওয়াত ইসলামের চাওয়া। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের মাধ্যমে যে ঘুষ সম্পর্কিত যা কিছু আমরা শ্রবণ করেছি, সেই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে ওই সমস্ত বিষয় থেকে হেফাজত করুক, যার মাধ্যমে মালিক নারাজ হয়ে যাবে, যার মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যাবে, নারাজ হয়ে যাবে। দর্শক শ্রোতা, আর দীর্ঘায়িত করব না, যে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঘুষ দিব না, ইনশাআল্লাহ ঘুষ খাব না, এবং আমরা চেষ্টা করব হালাল পন্থায় ধৈর্য সহকারে নিজের রিজিক তালাশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, যা কিছু শ্রবণ করেছি এরপর আমল করার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন বিচাহি নবিজিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم.